শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের অনুষ্ঠানে আমরা ঈসা সম্পর্কে আপনি কি চিন্তা করেন শিরোনামে দুই পর্বের যে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় দিন। আজ আমরা সেখান থেকেই আমাদের পাঠ চালিয়ে যাব। এই প্রশ্নটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঈসা মসীহ সম্পর্কে এই প্রশ্নের উত্তরদানের উপরেই আমাদের অনন্ত জীবনের গন্তব্য নির্ভর করছে। গত অনুষ্ঠানে আমরা আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি ঈসা মসীহের অলৌকিক জন্ম, পাক চরিত্র, তার অসাধারণ কালাম এবং তার শক্তিশালী ও মহৎ নামের বিষয়ে কি চিন্তা করেন। আজ আমরা ঈসা সম্পর্কে আপনাকে আরও পাঁচটি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি হল, তার মৃত্যু সম্পর্কে আপনি কি চিন্তা করেন? আপনি কি জানেন আপনি কোথায় মারা যাবেন, অথবা কিভাবে মারা যাবেন, কখন মারা যাবেন? আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু ঈসা আমাদের মতো ছিলেন না। তিনি জানতেন যে তিনি কোথায় মারা যাবেন, আর তিনি তা ঘোষণাও করেছিলেন। তাকে জেরুজালেমে মরতে হবে, এমনকি তিনি তার মৃত্যুর বিষয়ের আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি তার সাহাবিদের বলেছিলেন,
ঈসা তার ১২ জন সাহাবিকে একপাশে ডেকে নিয়ে বললেন, দেখো, আমরা জেরুজালেমে যাচ্ছি। ইবনে আদমের বিষয়ে নবীরা যা যা লিখে গেছেন তা সবই পূর্ণ হবে। তাকে অইহুদিদের হাতে দেওয়া হবে। লোকে তাকে ঠাট্টা ও অপমান করবে এবং তাঁর গায়ে থুতু দেবে। ভীষণভাবে চাবুক মারবার পরে তারা তাকে হত্যা করবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হয়ে উঠবেন।
তিনি তার মৃত্যুর দিনক্ষণের সময় উল্লেখ করে তার সাহাবিদের বলেছিলেন যে উদ্ধার ঈদ পালন করার দিন ইহুদিরা তাকে হত্যা করবে। ওই দিনেই তাকে দুনিয়ার গুনাহ দূর করার জন্য আল্লাহর মেষশাবক হিসাবে কোরবানি হতে হবে। অন্যান্য সকল মৃত্যু ভিন্ন রকম ছিল, কারণ তিনি নিজেই মৃত্যুকে বেছে নিয়েছিলেন। আমরা শুনেছি যে ঈসা বলেছেন,
কেউ আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দেব। প্রাণ দেবার ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবার ক্ষমতাও আমার আছে। এই দায়িত্ব আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি।
ঈসা কখনো গুনাহ করেননি, তাই তিনি মৃত্যুকে এড়িয়ে যেতে পারতেন। মৃত্যুবরণ করা ছাড়াই তিনি যেখান থেকে এসেছিলেন আবার সেই বেহেস্তে ফিরে যেতে পারতেন, কিন্তু তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন কারণ তিনি তার পিতার ইচ্ছাকে সম্মান করতেন এবং গুনাহগারদের মহব্বত করতেন। তাকে ক্রুশে বিদ্ধ করার জন্য তিনি মানুষকে সুযোগ দান করে আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের গুনাহ মাফ করার জন্য জীবন দান করেছেন এবং আমাদের বেহেস্তে নিয়ে যাওয়ার ওয়াদা করেছেন। এ দুনিয়াতে মসীহের আগমনের প্রায় 700 বছর আগে আল্লাহর নবী হযরত ঈসাইয়া ঘোষণা করেছিলেন যে দুনিয়ার নাজাতদাতাকে অবশ্যই মরতে হবে। তিনি বলেছিলেন,
আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি। আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন।
আমার ও আপনার কারণে ঈসাকে মরতে হয়েছিল। তিনি একজন উত্তম মেষপালক, যিনি তার ভেড়াদের রক্ষা করার জন্য জীবন দান করেছেন। এর আগে দুনিয়ার কোনো মানুষ এভাবে মৃত্যুবরণ করেনি। তিনি তুলনাহীন, মানুষদের মধ্যে তিনি ব্যতিক্রম। আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলকে অবশ্যই উত্তর দিতে হবে তা হল, তার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা, অর্থাৎ তার পুনরুত্থান সম্পর্কে আপনি কি চিন্তা করেন? ঈসা মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে দাফন করা হয়েছিল। তার কবরকে পাহারা দেবার জন্য তার শত্রুরা সব ধরনের সতর্কতা অবলম্বন করেছিল। তারা একটা বিশাল পাথর দিয়ে সেই কবরে প্রবেশের পথটা বন্ধ করে তা সিলগালা করে দিয়েছিলেন। এমনকি তারা সেই কবরটাকে পাহারা দেবার জন্য সেখানে সৈন্য নিয়োগ করেছিলেন। কিন্তু তাদের এই সকল চেষ্টা ঈসার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠাকে বাধাগ্রস্ত করতে পারেনি। মাবুদ ঈসা সত্যি সত্যি তিন দিন পর মৃত্যু থেকে জীবিত হয়ে উঠে তার সাহাবিদের দেখা দিয়েছিলেন। এরপরে তিনি প্রায় 500 সাহাবিকে একসাথে দেখা দিয়েছিলেন। মৃত্যুকে জয়লাভ করার পর ঈসা সেসব লোকদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছেন। তারা তাকে দেখেছে, এমনকি তাকে স্পর্শও করেছে। তিনি তাদেরকে হাত পা এবং বুকের পাশের ক্ষতের দাগ দেখিয়েছেন। হ্যাঁ, ঠিক তার ভাববাণী অনুযায়ী তিনি মৃত্যুর উপর জয়লাভ করেছিলেন। আল্লাহ ঈসাকে মৃত্যু থেকে জীবিত করে তুলবার মধ্য দিয়ে সমস্ত দুনিয়াকে প্রমাণ করে দিয়েছিলেন যে ক্রুশের উপরে গুনাহের কোরবানি হিসাবে ঈসার মৃত্যু সন্তুষ্ট হয়েছে। মৃত্যু একটা ভয়ানক শত্রু। আমাদের পূর্বপুরুষেরা মরেছেন, নবীরাও মরেছেন, এবং তাদের মৃতদেহ তাদের কবরেই আছে। আমাদেরও কোনো একদিন মরতে হবে। কিন্তু মাবুদ ঈসার গৌরব করি, কারণ তিনি মৃত্যুকে জয় করেছেন। তিনি জীবন্ত নাজাদদাতা। তার মধ্যে দিয়ে আল্লাহর কাছে আসা সকল লোকদের তিনি নাজাত দান করে থাকেন, কারণ তিনি জীবন্ত এবং তার ইমানদারদের জন্য তিনি আল্লাহর কাছে মধ্যস্থতা করে থাকেন। এমন কি কোনো নবী আছেন যিনি মৃত্যুর পরেও এখন পর্যন্ত জীবিত আছেন? না, এমন কেউ নেই। একমাত্র ঈসা মসীহই মৃত্যুকে জয় করে কবর থেকে উঠেছেন। তিনি আজ পর্যন্ত জীবিত আছেন। তাই আমাদের মধ্যে যারা তার উপর ঈমান এনেছে তারা মৃত্যুকে ভয় পায় না। তাদের কাছে মৃত্যুবরণ করা মানে বেহেশতে গিয়ে আল্লাহর সাথে মিলিত হওয়া। হ্যাঁ, ঈসা ব্যতিক্রম ও অতুলনীয়। দুনিয়াতে এবং বেহেশতে তার মতো আর কেউ নেই। আপনি তার মৃত্যুর উপর জয়লাভের বিষয়টিকে কিভাবে বিবেচনা করেন? আরেকটি প্রশ্ন হল, ঈসা মসীহের বেহেশতে ফিরে যাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে বিবেচনা করেন? মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার পর 40 দিন যাবৎ ঈসা তার সাহাবিদের দেখা দিয়েছিলেন, আর এরপরে আমরা জানি যে তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেহেশতে চলে গিয়েছিলেন এবং আল্লাহর দক্ষিণ পাশে সর্বোচ্চ সম্মানের সাথে বসে আছেন। এ বিষয়টি প্রকাশ করে যে তিনি সকল ফেরেশতাদের চেয়ে, সকল নবীদের চেয়ে এবং সকল মানুষের চেয়ে অনেক মহান। এ সম্পর্কে কিতাব বলে থাকে,
আল্লাহ এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন বেহেশতে, দুনিয়াতে এবং দুনিয়ার গভীরে যারা আছে তারা প্রত্যেকেই ঈসার সামনে হাঁটু পাতে আর পিতা আল্লাহর গৌরবের জন্য স্বীকার করে যে ঈসা মসীহই প্রভু।
হ্যাঁ, সত্যি ঈসা সবার থেকে আলাদা, তার কোনো তুলনা হয় না। এর সূত্র ধরে আপনার আরও একটি প্রশ্নের উত্তর জেনে রাখা প্রয়োজন। তার দ্বিতীয় আগমনের বিষয়ে আপনি কি চিন্তা করেন? ঈসা মসীহ আবার আসবেন, তিনি নিজে একথা ঘোষণা করেছেন, নবীরাও একথা তাবলিগ করেছেন, এমনকি ফেরেশতারা বলেছেন। ঈসার সব উম্মতরা তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছে। তিনি এবার এসে তার উম্মতদের বেহেশতে নিয়ে যাবেন। তিনি ধার্মিকতার সাথে দুনিয়ার বিচার করবেন এবং জগতের উপর রাজত্ব করবেন। তিনি জগতের বাদশাহ হবেন। তিনি 1000 বছর পর্যন্ত দুনিয়ার উপর রাজত্ব করবেন, যতদিন না পর্যন্ত তার শত্রুরা তার কাছে হাঁটু না পাতে। হ্যাঁ, তিনি আবার আসছেন। প্রত্যেককে স্বীকার করতে হবে যে তিনি বাদশাহদের বাদশাহ এবং প্রভুদের প্রভু। তিনি আসছেন, আর আপনাদের তার শেষ বিচারের মুখোমুখি হতে হবে। যেদিন আপনি বিচারিত হওয়ার জন্য তার সামনে দাঁড়াবেন সেদিন তিনি আপনাকে প্রশ্ন করবেন, আমার সম্পর্কে তুমি কি চিন্তা করো? তখন আপনি কি উত্তর দেবেন? যদি আপনি উত্তর দেন যে আমি ভেবেছিলাম আপনি একজন নবী, তাহলে তিনি হয়তো আপনাকে বলবেন যে তবে তুমি কেন আমার বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করনি? আপনি দোষী হিসাবে বিবেচিত হবেন, কারণ তিনি তার সম্পর্কে যা বলেছিলেন আপনি তার উপর ঈমান আনেননি, এমনকি আপনি নবীদের কথাও বিশ্বাস করেননি যে তিনি আল্লাহর পুত্র। একমাত্র নাজাতদাতা যিনি বেহেস থেকে এসেছিলেন। কে জগৎ শাসন করতে ফিরে আসছে? হজরত ইব্রাহিম, নবী মুসা, বাদশাহ দাউদ, নাকি অন্য কোনো নবী? না, একমাত্র ঈসা মসীহই জগতের উপর রাজত্ব করার জন্য ফিরে আসছেন। তিনি বিচার করবেন। ঈসাকে মৃত্যু থেকে তাকে জীবিত করে তুলে আল্লাহ এর প্রমাণ দিয়েছেন। তিনি আবার ফিরে আসবেন। প্রত্যেকে তাকে দেখতে পাবে, প্রত্যেকে উবুর হয়ে তাকে সেজদা করবে, প্রত্যেকে এ কথা স্বীকার করবে যে ঈসা মসীহই মাবুদ। এখন আমরা শেষ প্রশ্নটি করব। আপনি কি মনে করেন, তাকে কি আপনার প্রয়োজন আছে? আপনার জীবনের জন্য তিনি কি চান? মাবুদ ঈসা বলেছেন,
তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র।
আজ তিনি আপনাকে আহ্বান জানাচ্ছেন। যখন তিনি তার প্রথম সাহাবিদের তাকে অনুসরণ করতে বলেছিলেন, তখন তারা তাদের সব কিছু ছেড়ে তাকে অনুসরণ করেছিলেন। তারা তাদের ঘর, পরিবার, কাজ সব ছেড়ে দিয়েছিলেন। তিনি চান যেন আপনিও এমন করেন, কিন্তু এটা এমন অর্থ বহন করে না যে তাকে অনুসরণ করতে হলে আপনাকে আপনার পরিবার, চাকরি ছেড়ে তার পথে চলতে হবে। এর অর্থ হল আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন, তার ইচ্ছায় জীবন পরিচালিত করবেন এবং আপনার দিল দিয়ে তাকে মহব্বত করবেন। তিনি চান যেন আপনি তার উপর ঈমান আনেন, তার উপর ভরসা করেন এবং আপনার মাবুদ ও নাজাতদাতা হিসাবে তাকে গ্রহণ করেন। তিনি চান যেন আপনি আপনার সমস্ত দেহ, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ দিয়ে তাকে মহব্বত করেন। তার চাওয়া প্রতিটি জিনিসেই বৈধ। আমরা জেনেছি ঈসা মসীহ সবার থেকে আলাদা এবং কারো সাথে, কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তিনি তার জন্মের দিক থেকে অদ্বিতীয়, তার চরিত্রের দিক থেকে অনন্য। তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তার কাজ অতুলনীয়, তার নামও তার খেতাব মহান। তার যন্ত্রণা ভোগ ও মৃত্যু, মৃত্যুকে জয়লাভ করে ওঠা, বেহেস্তে ফিরে যাওয়া, তার দ্বিতীয় আগমন এবং আদমের সন্তানদের দিল পরিবর্তন করা, এ সব কিছুর জন্য তিনি ব্যতিক্রম ও অতুলনীয়। তিনি এখন পর্যন্ত জীবিত আছেন। যারা তার উপর ঈমান আনে তিনি তাদের সাথে আছেন। খুব শীঘ্রই তার দ্বিতীয় আগমন ঘটবে। সে কারণেই তার ক্ষমতা রয়েছে আপনার জীবনে মাবুদ ও খোদা হবার। মাবুদ ঈসা মসীহ আপনার জীবনে মাবুদ ও নাজাতদাতা হতে চান, আর সে কারণেই তিনি ক্রুশে জীবন দিয়েছেন এবং মৃত্যুকে জয় করেছেন। তিনি আপনার গুনাহ মাফ করতে পারেন এবং আল্লাহর সাথে আপনাকে গভীর সম্পর্কে আবদ্ধ করতে পারেন। যদি আপনি তার উপর ঈমান আনেন, তার কোরবানির উপর ভরসা করেন, তবে তিনি আপনার জীবন পরিবর্তন করে দেবেন, আপনার দিলকে পরিষ্কার করবেন এবং আপনাকে সম্পূর্ণ নূতন মানুষ করে গড়ে তুলবেন। দুঃখের বিষয় হল, এমন অনেক মানুষ আছে যারা ঈসা মসীহকে একজন মহান নবী ভেবে থাকেন, কিন্তু তারা তাকে কখনো মাবুদ আল্লাহ হিসাবে গ্রহণ করেননি। নবী মনে করে ঈসার উপর ঈমান আনাই যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই আল্লাহর কথায় ঈমান আনতে হবে যে ঈসাই সকলের মাবুদ এবং তিনি আপনার বদলে নিজে ক্রুশে মরেছেন। আমরা আদমের সন্তানেরা এক ভয়ানক বিপদের মধ্যে আছি, কারণ আমাদের মধ্যে গুনাহ আছে। আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ যে সমাধান দিয়েছেন, আমাদের অবশ্যই তা গ্রহণ করা উচিত। আমি যদি অসুস্থ হয়ে গিয়ে ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার আমার চিকিৎসার জন্য একটা ঔষধের প্রেসক্রিপশন ধরিয়ে দেবে। আমি যদি সেসব ঔষধ কিনে নিয়ে বাসার টেবিলের উপর রেখে দেই আর সেই ঔষধ না খেয়ে তার দিকে তাকিয়ে থাকি, তাহলে কি আমি সুস্থ হতে পারবো? কখনোই না। সুস্থ হবার জন্য আমাকে অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হবে। আল্লাহর পাঠানো ঔষধ হলেন ঈসা মসীহ এবং তার রক্ত, যা তিনি ক্রুশের উপর ঢেলে দিয়েছেন। হতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে আমার গুনাহ থেকে মুক্তি পেতে পারি। খুবই সহজ। আপনাকে শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করতে হবে এবং স্বীকার করতে হবে যে আপনি গুনাহগার, কারণ আপনার নেক কাজ আল্লাহর কাছে ছেঁড়া ময়লা কাপড়ের মতো, আর তাছাড়া তার ভয়াবহ শাস্তির হাত থেকে নিজেকে রক্ষা করার কোনো ক্ষমতাই আপনার নেই। তাই আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে যে ঈসা মসীহ আপনার গুনাহের শাস্তি বহন করেছেন। আল্লাহর শাস্তি থেকে নাজাত পাবার জন্য যা যা করা দরকার তার সবকিছুই ঈসা পূরণ করেছেন। আপনি যদি ঈমান আনেন যে আপনাকে নাজাত দেবার জন্য ঈসা মরেছেন এবং মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠেছেন, তবে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন এবং ঈসার ধার্মিকতা আপনাকে দেবেন এবং আপনার দিলকে পাক রূহ দ্বারা পরিচালিত করবেন, আর সেই সাথে তার সাথে চিরদিন বাস করার সুযোগ দান করবেন। আল্লাহর গৌরব করুন, যদি আপনি ঈমান আনেন তবে আজই আপনি ধার্মিক বলে গণিত হতে পারেন। শ্রোতা বন্ধুগণ, আপনারা কি আল্লাহর দেওয়া ঔষধ গ্রহণ করেছেন যা আপনাকে গুনাহের ব্যাধি এবং অনন্তকালীন দোজকের আগুন থেকে নাজাত দিতে পারে? যারা আল্লাহর দেওয়া ঔষধ অর্থাৎ ঈসা মসীহের রক্ত কোরবানিকে ঘৃণা করে, তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে গুনাহের মাপ পাবার জন্য আর কোনো ঔষধ নেই, কোনোভাবেই কোনো ঔষধ পাওয়া যাবে না। আল্লাহ অন্য আর কোনো উপায়ে গুনাহের অভিশাপ থেকে গুনাহগারদের পরিষ্কার করে ধার্মিক গণিত করতে পারবেন না। বেহেস্তে যাবার অন্য আর কোনো উপায় নেই। মনোযোগ দিয়ে শুনুন, গুনাহগারদের ধার্মিক হিসাবে বিবেচনা করে আল্লাহর নিকটে উপস্থিত করার জন্য আল্লাহ পাক কিতাবে ধার্মিকতার এক এবং অদ্বিতীয় পথের বিষয়ে কি ঘোষণা করেছেন?
শরীয়ত পালন করলেই যে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু শরীয়তের মধ্য দিয়েই মানুষ নিজের গুনাহের বিষয়ে চেতনা লাভ করে। আল্লাহ মানুষকে এখন শরীয়ত ছাড়ায় কেমন করে ধার্মিক বলে গ্রহণ করেন তা প্রকাশিত হয়েছে। তৌরাত শরীফ ও নবীদের কিতাব সেই বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছে। যারা ঈসা মসীহের উপর ঈমান আনে তাদের সেই ঈমানের মধ্য দিয়েই আল্লাহ তাদের ধার্মিক বলে গ্রহণ করেন। ইহুদি ও অইহুদি সবাই সমান, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু মসীহ ঈসা মানুষকে গুনাহের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই রহমতের দান হিসাবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়। এরপর মানুষের গর্ব করবার আর কি আছে? কিছুই নেই। কিন্তু কেন নেই? মানুষ শরীয়ত পালন করে বলে কি তার গর্ব করবার কিছুই নেই? তা নয়, আসল কথা হল ঈমানের মধ্যেই গর্বের জায়গা নেই। আল্লাহর রহমতে ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহরই দান, এটা কাজের ফল হিসাবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। সেই কথা হল, যদি তুমি ঈসাকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং দিলে ঈমান আনো যে আল্লাহ তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি নাজাত পাবে। কারণ দিলে ঈমান আনবার ফলে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করেন আর মুখে স্বীকার করবার ফলে নাজাত দেন। পাক কিতাব বলে, যে কেউ তাঁর উপর ঈমান আনে সে নিরাশ হবে না। ইহুদি ও অইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সকলের একই প্রভু। যারা তাকে ডাকে তিনি তাদের উপর প্রচুর দোয়া ঢেলে দেন। পাক কিতাবে আছে, উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে নাজাত পাবে।
প্রিয় বন্ধুগণ, আপনি কি আল্লাহর ইবাদত করেছেন? আপনি কি আল্লাহর দেওয়া নাজাতের উপহার গ্রহণ করেছেন? নাকি এখনও আপনি আপনার নিজের কাজের উপর নির্ভর করে নাজাত লাভের চেষ্টা করছেন? আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি আল্লাহর দেখানো নাজাত লাভের ধার্মিকতার পথকে অগ্রাহ্য করবেন না। আল্লাহ আপনার দিলের অবস্থা জানেন, তার কাছে তওবা করুন, স্বীকার করুন যে আপনি গুনাহ করেছেন, তার শরীয়তের অবাধ্য হয়েছেন। তার কাছে স্বীকার করুন যে আপনি দোজকের আগুনে পোড়ার যোগ্য। তারপর তাকে শুকরিয়া জানান, কারণ তিনি আপনার গুনাহের শাস্তি থেকে আপনাকে রক্ষা করার জন্য একজন নিষ্পাপ নাজাতদাতাকে পাঠিয়েছেন, যিনি স্বেচ্ছায় আপনার বদলে আপনার প্রাপ্য শাস্তি বহন করেছেন এবং চিরদিনের জন্য গুনাহের অভিশাপ থেকে আপনাকে মুক্ত করে তিন দিনের মধ্যে মৃত্যুকে জয় করে কবর থেকে উঠে এসেছেন। বন্ধুগণ, আল্লাহর কাছে আসতে হলে আপনাকে অবশ্যই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে অনুসরণ করতে হবে, অন্যথায় আপনি কোনোভাবেই আল্লাহর নিকটে যেতে পারবেন না। আল্লাহ করুণাময়, তিনি ধৈর্যশীল, তিনি আপনাকে তার নিকটে আসার জন্য আহ্বান করছেন। আজই তার কাছে আসুন এবং নাজাত লাভ করুন। আপনি যদি তার উপর ঈমান এনে থাকেন, যার বিষয়ে সকল নবীরা সাক্ষ্য দিয়েছেন, তাহলে আপনার জীবনের যে সাক্ষ্য তা আমাদের লিখে জানাবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। পাক কিতাবের এই অসাধারণ দোয়ার মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি।
একমাত্র আল্লাহ যিনি আমাদের নাজাতদাতা, তিনি তোমাদের উচট খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সঙ্গে উপস্থিত করতে পারেন। সমস্ত যুগের আগে থেকে যেমনি ছিল, তেমনি এখনও চিরকাল আমাদের হজরত ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহর প্রশংসা, মহিমা, শক্তি এবং ক্ষমতা থাকুক। আমিন।